বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইন মাতা আও কুতিলা انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 15 মার্চ, 1 চৈত্র এবং ফার্সি 24 ইসফান্দ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্ট ওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্জে এবং সৌদি আরবের শর্ট ওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে বাহরাইনে সৌদি সেনা হস্তক্ষেপের নানা রহস্য ও মানবতার কলঙ্ক সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে ভোজ্য তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চাই হাইকোর্ট। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান। দৃষ্টিপাতের পর থাকবে দর্পণ, নিয়মিত পরিবেশনা, কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে ইরানের কালজয়ী গল্পের আসর, গল্প ও প্রবাদের গল্প। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইউক্রেন সংকটের সঙ্গে ভিয়েনা সংলাপের কোনো সম্পর্ক নেই, রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা। ইরানের ফোর্দো পরমাণু স্থাপনায় মোসাদের পরিকল্পনা নস্যাৎ করল IRGC, ইরাকে 2 মোসাদ কর্মকর্তা নিহত। মুসলিম নারীদের হিজাব পরা বাধ্যতামূলক ধর্মীয় অনুশীলন নয় বলে ভারতের আদালতের রায়, বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া। এবং বাংলাদেশে ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে নেয়া পদক্ষেপ জানাতে হাইকোর্টের নির্দেশ, হোসেনি দালানে হামলা মামলার রায়ে মিশ্র প্রতিক্রিয়া। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান আজ মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সমঝোতা অর্জনের পথে রাশিয়া কোনো বাধা তৈরি করবে না। তিনি আরও বলেন, ভিয়েনা সংলাপে প্রথম থেকে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা পালন করে এসেছে মস্কো। একটি ভালো সমঝোতা করার ক্ষেত্রে রাশিয়া দৃঢ়তার সঙ্গে ইরানের পাশে থাকবে বলে জানান তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইউক্রেন সংকটের সঙ্গে ভিয়েনা আলোচনার কোনো সম্পর্ক নেই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান আজ মস্কো সফরে গেছেন। রাশিয়া সফরে যাওয়ার আগে গতরাতে তিনি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবার সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং রাজনৈতিক উপায়ে ইউক্রেন সংকট নিরসনের চেষ্টা চালানোর আশ্বাস দেন। ভিয়েনায় নিযুক্ত রুশ প্রতিনিধির দপ্তর থেকে আগেই বলা হয়েছিল, দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকে ইরান বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত ভিয়েনা সংলাপ ইস্যুটি বিশেষ গুরুত্ব পাবে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত আলোচনা
থেমে থেমে চলছে। ইরান বলেছে আমেরিকা তথা পাশ্চাত্যের সিদ্ধান্তের উপরই নির্ভর করছে ভিয়েনায় ভালো কোনো সমঝোতায় পৌঁছা সম্ভব হবে কিনা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ফোর্দ পরমাণু স্থাপনায় অন্তর্ঘাতমূলক তৎপরতার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। একই সঙ্গে অন্তর্ঘাতমূলক তৎপরতার পরিকল্পনায় জড়িত ষড়যন্ত্রকারীদের আটক করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের কাছ থেকে অর্থের বিনিময়ে ফোর্দ পরমাণু স্থাপনায় অন্তর্ঘাতমূলক তৎপরতা চালানোর ষড়যন্ত্রে কয়েক ব্যক্তি জড়িত ছিল। এই চক্র পরমাণু স্থাপনায় IR-6 উন্নত সেন্ট্রিফিউজ নিয়ে কাজ করা আরেক ব্যক্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা চালায়। এই গুপ্তচরকে ইহুদিবাদী ইসরায়েল নগদ অর্থ এবং ক্রিপ্টোকারেন্সি দিয়ে এ ষড়যন্ত্র চক্রে যুক্ত করে। হংকং ভিত্তিক একটি কোম্পানিকে এক্ষেত্রে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করা হয় এবং এই কোম্পানির হয়ে যে ব্যক্তি সমগ্র প্রক্রিয়াটি এগিয়ে নেওয়ার চেষ্টা করেছে সে ছিল প্রকৃতপক্ষে একজন ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা। ফোর্দ পরমাণু স্থাপনার কর্মীর সঙ্গে যোগাযোগের পর সমস্ত লেনদেন হয়েছে নগদ অর্থ এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে, যাতে কোনো প্রমাণ না থাকে। ইরানের পরমাণু কর্মসূচি এক দশকেরও বেশি সময় থেকে বারবার এ ধরনের অন্তর্ঘাতমূলক তৎপরতার শিকার হয়েছে। এর অংশ হিসেবে ইরানের বহু সংখ্যক পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়। ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের রাজধানী ইরবিলে ইহুদিবাদী ইসরায়েলের প্রশিক্ষণ কেন্দ্রে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় 3 গোয়েন্দা কর্মকর্তা নিহত ও 7 আহত হয়েছে। শনিবার দিবাগত রাতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC এ হামলা চালায়। ইরানের শীর্ষ পর্যায়ের একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে দ্য ক্রেডল জানিয়েছে শনিবার রাত 1:20 সময় IRGC ইরবিলে মোসাদের কেন্দ্রে 12 ফতেহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ওই হামলায় এ পর্যন্ত 3 নিহত হয়েছে, যার মধ্যে 2 শীর্ষ পর্যায়ের মোসাদের কর্মকর্তা রয়েছে। তাছাড়া আহত 7 মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। হামলার পর জার্মানির স্টুগার্ড শহর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়, কিন্তু নিরাপত্তার কথা চিন্তা করে এয়ার অ্যাম্বুলেন্সটি কাতারে অবতরণ করে। মার্কিন সেনারা C-130 বিমানে করে হতাহতদের এয়ার অ্যাম্বুলেন্সের কাছে নিয়ে যায়। নিরাপত্তা সূত্রটি বলেছে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে আঞ্চলিক দেশগুলোকে এই বার্তা দেওয়া হয়েছে যে ইরান সীমান্তের কাছে ইসরায়েলের যে কোনো তৎপরতার ব্যাপারে তেহরান খুবই সংবেদনশীল এবং এ ধরনের কোনো তৎপরতা ইরান বরদাস্ত করবে না। ইউরোপীয় ইউনিয়নের 3 দেশের প্রধানমন্ত্রী আজ ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করবেন। পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র এবং স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী যৌথভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে। 3 দেশের প্রধানমন্ত্রীর এই সফরের বিষয়টি পোল্যান্ড সরকারের পক্ষ থেকে নিশ্চিত হওয়া গেছে। ইউক্রেনের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার জন্য সমগ্র ইউরোপীয় ইউনিয়নের দ্ব্যর্থহীন সমর্থন নিশ্চিত করতেই 3 প্রধানমন্ত্রী দেশটিতে সফর করবেন বলে জানানো হয়েছে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউজ মোরাউইকি বলেন এই সফরের উদ্দেশ্য হল ইউক্রেন এবং ইউক্রেনীয়দের প্রতি আমাদের সমর্থনকে বিস্তৃতভাবে উপস্থাপন করা। এদিকে আজ ইউরোপীয় ইউনিয়নের 3 প্রধানমন্ত্রীর কিয়েভ সফরের দিনে ওই শহরের একটি বহুতল ভবনে হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে 2 নিহত হয়েছে, এছাড়া 27 জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানিয়েছে রাজধানীর বেশ কিছু এলাকায় হামলা চালানো হয়েছে। এর মধ্যে কিয়েভের পশ্চিমাঞ্চলীয় এস-ভিয়াতোরিশিনকি জেলায় অবস্থিত 16 ভবন রয়েছে বলে জানানো হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। মুসলিম নারীদের হিজাব পরা বাধ্যতামূলক ধর্মীয় অনুশীলন নয় বলে রায় দিয়েছে ভারতের কর্ণাটক হাইকোর্ট। এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া হয়েছে বিভিন্ন মহলে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের কর্ণাটক হাইকোর্ট মুসলিম নারীদের হিজাব পরা বাধ্যতামূলক ধর্মীয় অনুশীলন নয় বলে রায় দিয়েছে। আজ মঙ্গলবার হাইকোর্টের সংক্রান্ত রায় দেয়। এর ফলে হিজাব পরা নিষিদ্ধ করার বিপক্ষে হাইকোর্টে দায়ের হওয়া সমস্ত আবেদন খারিজ হয়ে গেল এবং হাইকোর্টে জয় হলো রাজ্য সরকারের। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবেন হিজাবের সমর্থনে আন্দোলনরত মুসলিম শিক্ষার্থীরা। এদিকে আদালতের রায়ের পর ওই ইস্যুতে প্রতিবাদও শুরু হয়েছে। হিন্দি গণমাধ্যম দৈনিক ভাস্কর জানিয়েছে, কর্ণাটকের ইয়াদগিরের একটি সরকারি কলেজে 35 জন ছাত্রী পরীক্ষা বয়কট করেছে। শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ তাদের বুঝিয়ে উচ্চ আদালতের আদেশ পালন করতে বললেও শিক্ষার্থীরা তাতে রাজি না হয়ে পরীক্ষার হল ত্যাগ করেন। হিজাব বিতর্কে কর্ণাটক হাইকোর্টের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি। তিনি বলেন, আমরা ওই সিদ্ধান্তের সঙ্গে একমত নই এবং এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল হওয়া উচিত। ওয়াইসি বলেন, এটা সংবিধানের 15 ধারার লঙ্ঘন এবং সংবিধানের প্রস্তাবনা খুব গুরুত্বপূর্ণ। সংবিধানের প্রস্তাবনায় ভারতের সকল নাগরিকের চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস এবং উপাসনার স্বাধীনতার কথা আছে। জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি প্রধান মেহবুবা মুফতি বলেছেন, হিজাব নিষেধাজ্ঞা বহাল রাখার কর্ণাটক হাইকোর্টের সিদ্ধান্ত অত্যন্ত হতাশাজনক। একদিকে আমরা নারীর ক্ষমতায়নের কথা বললেও অন্যদিকে তাদের একটি সাধারণ অধিকার থেকে বঞ্চিত করছি। এটা কেবল ধর্মের বিষয় নয়, পছন্দের স্বাধীনতারও বিষয়। জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা বলেছেন, হিজাব নিয়ে আপনি যাই ভাবুন না কেন, এটা পোশাক নয়, এটা নারীর অধিকারের কথা। আদালত এই মৌলিক অধিকারকে বহাল রাখেনি, এটা হাস্যকর। আদালতের সিদ্ধান্ত প্রসঙ্গে ঝাড়খণ্ডের কংগ্রেসের বিধায়ক ইরফান আনসারি অসন্তোষ প্রকাশ করেছেন। ঝাড়খণ্ড বিধানসভা ভবনের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিধায়ক ইরফান আনসারি বলেন, আমি আদালতের সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করতে চাই না, তবে মনে হচ্ছে বিজেপি এখন আদালতও চালাচ্ছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। বাংলাদেশের রাজধানীর পুরানো ঢাকার হোসেনি দালান গ্রেনেড হামলায় হামলার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী নোমানকে কেন আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি সে বিষয়ে মামলা তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে কোনো বক্তব্য দেননি বলে পর্যবেক্ষণে জানিয়েছেন আদালত। একই সঙ্গে প্রতিবেদনে আরও কিছু অসঙ্গতির কথা তুলে ধরে আদালত বলেছেন, তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক শফিউদ্দিন শেখ মারাত্মক ভুল করেছেন এবং চরমভাবে দায়িত্ব অবহেলার পরিচয় দিয়েছেন। আজ ঢাকা সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান ওই মামলার দুইজনকে কারাদণ্ড ও ছয়জনকে খালাস দেওয়ার রায়ের পর্যবেক্ষণে এসব কথা বলেছেন। এ সম্পর্কে একটি প্রতিবেদন শুনবেন বিশ্ব সংবাদের পর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। বাংলাদেশের বাজারে খোলা ও বোতলজাত সয়াবিন তেল এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে মনিটরিং সেল গঠন এবং নীতিমালা তৈরি নিয়ে গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানতে চেয়েছেন সেদেশের হাইকোর্ট। আগামী 26 এপ্রিলের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে হবে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
দেশের বাজারে খোলা ও বোতলজাত সয়াবিন তেল এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে মনিটরিং সেল গঠন এবং নীতিমালা তৈরি নিয়ে গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানতে চেয়েছে হাইকোর্ট। এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী 26 এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। কী কী অসঙ্গতি পাওয়া গেল এবং মজুদদারিদের বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তাও জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে আদালত। এ সংক্রান্ত রিটের শুনানি এবং আদেশের নির্ধারিত দিনে আজ মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে লম্বা হচ্ছে টিসিবির লাইন। সংসারে খরচ সামলাতে নাকাল মধ্যবিত্তরাও টিসিবির লাইনে দাঁড়াচ্ছেন নিম্নবিত্তদের সাথে। অনেককে হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে, এমন চিত্র আজকেও দেখা গেছে রাজধানীর বিভিন্ন এলাকায়। টিসিবির ট্রাকে পর্যাপ্ত মালামাল না থাকা প্রসঙ্গে টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেছেন, এলাকা অনুযায়ী প্রতিটি ট্রাকে 500 থেকে 1,000 কেজি চিনি, সমপরিমাণ মসুর ডাল, পেঁয়াজ এবং সর্বোচ্চ 1,000 লিটার সোয়াবিন তেল বরাদ্দ দেওয়া হচ্ছে। তিনি বলেন, সাধারণ মানুষের পাশাপাশি ইদানিং অনেক মধ্যবিত্ত লাইনে দাঁড়াচ্ছেন, যে কারণে লাইন দীর্ঘ হচ্ছে। অবশেষে সোয়াবিন তেলের আমদানি পর্যায়ে 15% ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। গতকাল ভোজ্য তেল উৎপাদন পর্যায়ের 15% আর ভোক্তা পর্যায়ে 5% ভ্যাট মৌকুব করেছিল জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর। আজ সোয়াবিন তেলের আমদানি পর্যায়েও 15% শুল্ক মওকুব করার সিদ্ধান্ত জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম সান্ধ্য বিশ্ব সংবাদে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে তাদের সেনারা। ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরুর 20তম দিনে এই খবর দিল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল ইগোর কুনাশেঙ্কোভ আজ সংবাদ ব্রিফিংয়ে জানান, পুরো খেরসন অঞ্চলের উপর রাশিয়ার সেনারা পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। বাহরাইনে সৌদি সেনা হস্তক্ষেপ ও উপনিবেশবাদী দমনপীড়নের 11 বছর পূর্তি হল। এই হস্তক্ষেপের কারণগুলো সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন নাসির মাহমুদ।
বাহরাইনে সৌদি সেনা হস্তক্ষেপ ও দমনপীড়ন একটানা 11 বছর ধরে অব্যাহত রয়েছে। 2011 সালের 14 মার্চ কথিত দ্বীপ প্রতিরক্ষা পরিকল্পনার আওতায় দেশটিতে সেনা পাঠায় সৌদি আরব। 2011 সালের 14 মার্চ বাহরাইনের স্বৈরতান্ত্রিক রাজা আলে খলিফার বিরুদ্ধে দেশটির গণবিক্ষোভ গণ অভ্যুত্থানমুখী হয়ে উঠলে ভীত সন্ত্রস্ত রাজা তিউনিশিয়ার বিন আলি ও মিশরের হোসনি মোবারকের পরিণতি এড়াতে গণবিক্ষোভ দমনে সৌদি সরকারকে সেনা হস্তক্ষেপের আহ্বান জানায়। ফলে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের ঘোষিত দ্বীপ প্রতিরক্ষা পরিকল্পনার অজুহাত দেখিয়ে বাহরাইনে সেনা পাঠায় সৌদি শাসক গোষ্ঠী। অথচ এই পরিকল্পনায় বলা হয়েছে উক্ত পরিষদের কোনো সদস্য রাষ্ট্র কেবল বাইরের কোনো দেশের হামলা শিকার হলে তখন এই পরিষদের অন্য দেশগুলো আক্রান্ত দেশকে সহায়তা দেবে। আসলে বাহরাইনে সৌদি শাসকগোষ্ঠীর অবৈধ সেনা হস্তক্ষেপের সবচেয়ে বড় উদ্দেশ্যটি হল সৌদি আরবেও যাতে গণতন্ত্রকামী বিক্ষোভ ছড়িয়ে না পড়ে সেই ব্যবস্থা নেওয়া। সৌদি আরবের পূর্বাঞ্চলের বেশিরভাগ জনগণই বৈষম্য পীড়িত শিয়া মুসলমান এবং বাহরাইনের সঙ্গে সৌদি আরবের অভিন্ন সীমান্ত রয়েছে। বাহরাইনে সৌদি সেনা হস্তক্ষেপের দ্বিতীয় বড় কারণ হল বেশিরভাগ বাহরাইনি শিয়া মুসলমান। তাই রিয়াদ মনে করে দেশটিতে শিয়া মুসলমানদের প্রাধান্য ভিত্তিক একটি স্বাধীন চেতা ও গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এলে সেখানে আর সৌদি কর্তৃত্ব থাকবে না এবং এ অঞ্চলে সৌদি প্রভাবও হ্রাস পাবে। বাহরাইনে সৌদি সেনা হস্তক্ষেপের ফলে আলে খলিফার সরকার আরও বেশি বৈধতার সংকটে পড়ে। বাহরাইনি জনগণ আগে রাজনৈতিক সংস্কার চাইলেও এখন তারা রাজতন্ত্রেরই অবসান চাচ্ছেন। সৌদি সেনা হস্তক্ষেপের ফলে বাহরাইনের বহিরাগত শাসকগোষ্ঠী মূলত সৌদি সরকারের গোলামে পরিণত হয়েছে। রিয়াদের ইঙ্গিতেই বাহরাইনের গণধিকৃত সরকার ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে। বাহরাইনের প্রতিবাদী জনগণের উপর দেশটির সরকারের ও সৌদি হানাদারদের নানা ধরনের নৃশংস জুলুম ও হত্যাযজ্ঞের বিষয়ে বিশ্ব সমাজের নীরবতা মানবতার জন্য বড় ধরনের কলঙ্ক হয়ে আছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় firsttoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে নজর দিচ্ছি বাংলাদেশের দিকে। 2015 সালের 23 অক্টোবর রাতে পবিত্র আশুরা উপলক্ষে হোসেনি দালান এলাকায় তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে সন্ত্রাসী হামলার ঘটনায় দায়ের করা মামলার রায় দিয়েছে আদালত। রায়ে দুজনকে কারাদণ্ড এবং বাকি 6 জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এ সম্পর্কে বিভিন্ন মহলের মিশ্র প্রতিক্রিয়া সহ প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
2015 সালের 23 অক্টোবর রাতে পবিত্র আশুরা উপলক্ষে হোসেনি দালান এলাকায় তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে সন্ত্রাসী হামলার মামলার রায়ে দুজনকে কারাদণ্ড আর বাকি 6 জন আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত। মামলার রায়ে আসামি কবিরকে 7 বছর এবং আরমানকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান আজ মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছেন, মামলাটি তদন্তের ক্ষেত্রে তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক শফিউদ্দিন শেখ মারাত্মক ভুল করেছেন, তিনি দায়িত্বে চরম অবহেলা করেছেন। এর ফলে এই হামলার মূল পরিকল্পনাকারী ও হামলাকারীরা আইনের বাইরে রয়ে গেছেন। রায়ের পর্যবেক্ষণে আদালত আরও বলেছেন, কোনো ধরনের সাক্ষ্য প্রমাণ ছাড়া 4 জনকে আসামি করেছে তদন্ত কর্মকর্তা। তার খামখেয়ালির কারণে এই 4 জন হয়রানি ও মানসিক কষ্টের শিকার হয়েছেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, দণ্ডপ্রাপ্ত কবির ও আরমানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনা করে দেখা যায়, হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন আলবানি ও নোমান। আলবানি হিরণ ওরফে কামাল ও আবদুল্লাহ ওরফে আলাউদ্দিন গ্রেপ্তার হওয়ার আগে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন বলে পুলিশ প্রতিবেদনে উল্লেখ করেছে তদন্ত কর্মকর্তা। তবে তিনি কার কাছ থেকে কীভাবে তথ্য জানতে পেরেছেন তা প্রতিবেদনে উল্লেখ করেননি। আবার নোমানকে কেন আসামি করা হয়নি সে বিষয়েও কিছু বলেনি তদন্ত কর্মকর্তা। আদালতের আজকের রায়ে অসন্তোষ প্রকাশ করে খুলনা আঞ্জুমানে পাঞ্জাতনির সভাপতি সৈয়দ ইব্রাহিম খলিল রাজাবি রেডিও তেহরানকে বলেন,
400 বছরে পুরাতন একটা ঐতিহ্যবাহী এমামবাড়া হোসেনি দালান, যেখানে আপনার দীর্ঘদিন ধরে শিয়া সুন্নি ঐক্যবদ্ধ ভাবে আজাদারিয়ে এমামে হুসাইন আলাইহিস সালাম করে আসছিল, তো এটাকে দেখা গেল যে 2015 সালে 9 মহরম দিবাগত যে বোমা বিস্ফোরণ ঘটলো, যার মধ্যে 2 জন শহীদ এবং 100+ আহত হয়েছিলেন। আমরা আশা করছিলাম যে সমস্ত সন্ত্রাসীরা যারা জড়িত এইতে তারা চিহ্নিত হবে এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে, কিন্তু আজকে দুঃখের সাথে আমরা দেখলাম যে সর্বোচ্চ শাস্তি কিন্তু আমরা কিন্তু দেখতে পাইনি।
হামলার মূল পরিকল্পনাকারী সহ 3 জন বন্দুকযুদ্ধে নিহত হওয়া প্রসঙ্গে জনাব ইব্রাহিম খলিল রাজাবি বলেছেন,
যদি ক্রস ফায়ারে কাউকে মেরে দেওয়া হয় তাহলে তো তার পিছনে কারা ছিল, কারা উস্কানি দাতা, কাদের সহযোগিতায় কাজ করা হলো বা কি উদ্দেশ্য এর পিছনে নিহিত ছিল, এগুলো সব তো পর্দার আড়ায় চলে গেল।
পুলিশ জানিয়েছে চার্জশিটভুক্ত আসামিরা সবাই জেএমবি সদস্য। মামলার নথি অনুযায়ী আবদুল্লাহ বাকি ওরফে নোমান ছিলেন হোসেনি দালান হামলার মূল পরিকল্পনাকারী। সে 2016 সালের জানুয়ারিতে বন্দুকযুদ্ধে নিহত হয়। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন দর্পণ।
দর্পণ
শ্রোতা বন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণ ধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তানের ঘটনাবলী, বিশেষ করে তালেবান গোষ্ঠী ওই দেশটির ক্ষমতা নেওয়ার পর উগ্র
তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস জঙ্গিদের একের পর এক হামলায় শুধু যে শত শত নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে তাই নয়, একই সঙ্গে দেশটির সার্বভৌমত্ব ও নিরাপত্তাও চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোও হুমকির মুখে রয়েছে এবং তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এ সংক্রান্ত ধারাবাহিক আলোচনার আজকের অনুষ্ঠানেও আমরা আফগানিস্তানে উগ্র ওয়াহাবি সালাফি গোষ্ঠীর প্রভাব বিস্তারের কারণ সম্পর্কে কথা বলব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত পর্বের আলোচনায় আমরা আফগানিস্তানে ওয়াহাবি সালাফি চিন্তাধারা বিস্তারে বেশ কয়েকজন ব্যক্তির ভূমিকা নিয়ে আলোচনা করেছি, বিশেষ করে পাকিস্তানে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বা মাদ্রাসা, দাতব্য কেন্দ্র ও প্রশিক্ষণ শিবির প্রতিষ্ঠার মাধ্যমে উগ্র সালাফি চিন্তাধারা প্রচারের কথা উল্লেখ করেছি। এসব কেন্দ্রে সৌদি আরব সহ আরও কয়েকটি দেশ থেকে সালাফি চিন্তাধারায় প্রভাবিত আরব যোদ্ধাদেরকে এনে প্রশিক্ষণ দেওয়া হতো এবং পরে তাদেরকে আফগানিস্তানে পাঠানো হতো। এভাবে আফগানিস্তান ও পাকিস্তানে সালাফি মতবাদের প্রভাব বাড়তে থাকে। অবশ্য পাকিস্তানে অনেক আগে থেকেই দেওবন্দের ছত্রছায়ায় ওয়াহাবি সালাফি চিন্তাধারার বিস্তার লাভ করেছিল। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে বিভিন্ন জিহাদি গ্রুপগুলোকে যারা নেতৃত্ব দিতেন তারা পাকিস্তানের পেশোয়ারে অবস্থান করতেন, সেখানেই দেওবন্দ ও ওয়াহাবিদের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে ওঠে। এ কারণে আফগানিস্তানের বিভিন্ন দল ও জিহাদি সংগঠনের নেতাকর্মীরা নিজেদেরকে অভিন্ন চিন্তা ও আদর্শ অর্থাৎ সালাফি দৃষ্টিভঙ্গির অনুসারী বলে মনে করত।
কিছু কিছু চিন্তাভাবনা দেওবন্দ ও সালাফিদেরকে কাছাকাছি নিয়ে আসলেও অনেক ক্ষেত্রে তাদের মধ্যে বেশি দূরত্ব ছিল। এটা আরও বেশি স্পষ্ট হয়ে ওঠে সাবেক সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে মুজাহিদদের বিজয়ের পর। বিভিন্ন জিহাদি গ্রুপের অভ্যন্তরীণ মতবিরোধ, আঞ্চলিক দেশগুলো বিশেষ করে পাকিস্তানে হস্তক্ষেপ, ইসলামী আইন বা নীতি শাস্ত্র নিয়ে ধর্মীয় সংগঠনগুলোর পরস্পর বিরোধী অবস্থান প্রভৃতি কারণে তাদের একক কোনো নেতৃত্ব গড়ে ওঠেনি। ফলে ধর্মীয় ও জাতিগত বিরোধ ক্রমে প্রকট আকার ধারণ করে এবং তারা ক্ষমতার লড়াইয়ে লিপ্ত হয়। সালাফি চিন্তাধারায় প্রভাবিত আরবরা প্রথম থেকেই নিজেদের নিরপেক্ষ অবস্থান ধরে রাখার চেষ্টা চালায় এবং তাদের কেউ কেউ আফগানিস্তানের গৃহযুদ্ধ থেকে নিজেদেরকে সরিয়ে দূরে রাখে। তারা এ অঞ্চল ত্যাগ করে মধ্যপ্রাচ্যের অন্য এলাকা অবস্থান নিলেও অনেকে আবার আল কায়দার পতাকা তলে আফগানিস্তানেই থেকে যায়।
এভাবে আফগানিস্তানের বিভিন্ন গ্রুপ, ধর্মীয় সংগঠন ও জাতিগোষ্ঠীর লোকেরা ওয়াহাবি সালাফিদের দ্বারা প্রভাবিত হতে থাকে। গুলবুদ্দিন হিকমতিয়ারের ইসলামী দল, ইউনুস খালেসের ইসলামী দল, আব্দুর রব আল রসুল সৈয়াফের ইসলামী ইউনিয়ন পার্টি এবং তালেবানের কোনো কোনো অংশের কথা উল্লেখ করা যায় সালাফিদের দ্বারা কম বেশি প্রভাবিত হয়েছিল। কাবুল বিশ্ববিদ্যালয়ে একদল তরুণের আন্দোলনের মাধ্যমে গুলবুদ্দিন হিকমতিয়ারের হিজবে ইসলামী দলের আত্মপ্রকাশ ঘটে এবং বলা যায় আফগানিস্তানে কমিউনিজমের প্রভাব ঠেকানোই ছিল তাদের মূল উদ্দেশ্য। এরপর এই দলের নেতারা পাকিস্তানে গিয়ে একদল সমর্থককে নিয়ে সেখানেও তাদের শাখা বিস্তার করেন। বলা হয় আফগানিস্তানে পাকিস্তানের সামরিক, রাজনৈতিক ও আদর্শিক প্রভাব বিস্তারে হিকমতিয়ারের হিজবে ইসলামী দলের ভূমিকা রয়েছে।
তবে আরব ও আল কায়দার মতো সংগঠনের সঙ্গে হিকমতিয়ারের দলের যে খুব ঘনিষ্ঠতা ছিল এমন নয়। তিনি সোভিয়েতের বিরুদ্ধে যুদ্ধ চলাকালে সৌদি আরবের কাছ থেকে আর্থ রাজনৈতিক ক্ষেত্রে সহযোগিতা পেলেও আরব ও আল কায়দা সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সাথে তার সহযোগিতা উল্লেখযোগ্য মাত্রায় ছিল না। তারা অন্য আরব দেশের কাছ থেকেও সাহায্য পেত যা কিনা পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর মাধ্যমে তাদের হাতে আসত। এ কারণে এই দলটিকে সালাফিদের সাথে সম্পর্কযুক্ত করে দেখা হয়। এটি একমাত্র দল যারা তালেবান পরবর্তী সময় দেশের রাজনৈতিক অঙ্গন থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছিল। প্রায় 15 বছর পর তারা 26 ধারা বিশিষ্ট সমঝোতাপত্রের ভিত্তিতে আফগানিস্তানের নির্বাচিত সরকারের সঙ্গে সন্ধি চুক্তিতে সই করে। যদিও হেকমতিয়ারের গায়ে উগ্র দায়েশ বা আইএস জঙ্গি গোষ্ঠী ও সালাফিদের তকমা লেগে আছে, কিন্তু তিনি তার বেশ কিছু গ্রন্থে ওয়াহাবি সালাফি চিন্তাধারার বিরোধী উল্লেখ করে নিজেকে সুন্নি হিসেবে তুলে ধরেছেন। মোট কথা, তার আচরণ ও কর্মকাণ্ডে প্রমাণিত হয় তিনি একজন উচ্চাভিলাষী রাজনৈতিক সুবিধাবাদী ব্যক্তি।
হেকমতিয়ার যখন পাকিস্তানে ছিলেন, তখন আফগানদের জন্য আমেরিকা যে বিপুল সাহায্য পাঠাত, তার বেশিরভাগই হেকমতিয়ারের মাধ্যমেই আফগানদের কাছে পৌঁছাত। যদিও তালেবান শাসনের প্রথম দিকে হেকমতিয়ার আমেরিকার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, কিন্তু পরে তাদের পতনের পর হঠাৎ তিনি আফগান সরকারে যোগ দিয়ে রাজধানী কাবুলে ফিরে যান। ফলে আবারও তিনি আমেরিকার দেওয়া সাহায্য সহযোগিতা থেকে লাভবান হতে থাকেন। এমনকি আফগানিস্তানে দায়েশ বা আইএস জঙ্গিদের তৎপরতা, বিশেষ করে শিয়া মুসলমানদের উপর জঙ্গিদের হামলাকে তিনি সমর্থন করতেন। কিন্তু এখন তালেবান ফের ক্ষমতায় আসার পর গুলবুদ্দিন হেকমতিয়ার বলেছেন, তালেবানই একমাত্র সরকার যাদের প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। তবে সম্প্রতি তালেবান কর্তৃপক্ষ দায়েশ বা আইএস জঙ্গিদের সঙ্গে যুক্ত হওয়ার অভিযোগে হেকমতিয়ারের অনুগত বেশ কজন সদস্যকে গ্রেপ্তার করেছে। হেকমতিয়ার এই ঘটনার প্রতিবাদ জানালেও এতে এটাও প্রমাণিত হয়েছে যে দায়েশের সাথে তার সম্পর্ক রয়েছে।
আফগানিস্তানে ওয়াহাবি সালাফি চিন্তাধারার অনুপ্রবেশে আরও যারা ভূমিকা রেখেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে মৌলভি ইউনুসের নেতৃত্বে আরেকটি ইসলামী সংগঠন। তিনি 1960 সালে মুসলিম ব্রাদারহুডে যোগ দেন এবং তিনিই প্রথম ব্যক্তি যিনি সাইয়েদ কুতুবের রচনা অনুবাদ করেন। তিনি ডক্টর নাজিবুল্লাহর সরকারের পতনের পর তালেবান সরকারে যোগ দিয়েছিলেন। এছাড়া আব্দুর রব আল রাসুলের নেতৃত্বে 1980 সালে ইসলামী ইউনিয়ন পার্টি গঠিত হয়। তার সঙ্গে সাবেক সৌদি রাজা ফাহাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তিনি আফগানিস্তানে ওয়াহাবি সালাফি মতবাদ প্রচারে বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন।
মোট কথা, এসব ইসলামী দল ও সংগঠন আফগানিস্তানে ওয়াহাবি সালাফি মতবাদ প্রচারে ভূমিকা রাখে অথবা আইএস জঙ্গিদের সাথে তাদের কোনো না কোনো সম্পর্ক গড়ে ওঠে। বলা যায় আফগানিস্তানে দারিদ্রের সুযোগ নিয়ে তারা সেখানে ওয়াহাবিয়াত প্রতিষ্ঠা করে। তো শ্রোতা বন্ধুরা, আগামী অনুষ্ঠানে আমরা কারজাই, আশরাফ গনি ও তালেবান সরকারের আমলে ওয়াহাবি মতবাদ প্রচার নিয়ে কথা বলব। আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
যারা এতক্ষণ আমাদের সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
শ্রোতা বন্ধুরা, এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে ইরানের কালজয়ী গল্পের আসর, গল্প ও প্রবাদের গল্প।
কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 15 মার্চ মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। প্রথম আলো লিখেছে, মে মাস পর্যন্ত যুদ্ধ করাতে পারে ইউক্রেনের দাবি।
যুগান্তর রুশ সেনাদের আত্মসমর্পণের আহ্বান জেলেনস্কির। গুমের শিকার ব্যক্তিদের পরিবার ও মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে প্রতিশোধ বন্ধের আহ্বান জাতিসংঘের বিশেষজ্ঞদের মানবজমিন। ইত্তেফাক লিখেছে, ইউক্রেনের শহরগুলোতে গণকবর খোঁড়া হচ্ছে। শাহজালাল বিমানবন্দরে সম্প্রসারণ কাজ ত্বরান্বিত করার তাগিদ প্রধানমন্ত্রীর। কালের কণ্ঠ, ভারতের শিরোনাম। হিজাব নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ, এবার সুপ্রিম কোর্টে মুসলিম পড়ুয়ারা। সংবাদ প্রতিদিন। বাড়ছে কোভিড গ্রাফ, লকডাউনের কোপে 3 কোটি চীনা, বিপাকে অর্থনীতি। আজকাল ভুলবশত মিসাইল ছোটা কাণ্ডে উচ্চ পর্যায়ে তদন্ত হবে, জানালেন প্রতিরক্ষামন্ত্রী আনন্দবাজার পত্রিকা। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পরে বা দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, গুমের শিকার ব্যক্তিদের পরিবার ও মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে প্রতিশোধ বন্ধের আহ্বান জাতিসংঘের বিশেষজ্ঞদের। দৈনিক মানবজমিন পত্রিকার এ খবর সম্পর্কে আপনি কি বলবেন?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে গুমের ঘটনা নিয়ে বহু আলাপ আলোচনা আছে, বহু সমালোচনা আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গন থেকেও কিন্তু প্রশ্ন তোলা হয়েছে, এবং যে প্রশ্ন তোলা হয়েছে সেই প্রশ্ন তোলার কারণ এটি হতে পারে না যে আন্তর্জাতিক সেই সমস্ত সংস্থা বাংলাদেশের সরকারের বিপক্ষে বা তারা বিরোধী দল, বরং তারা আন্তর্জাতিকভাবে কিছু কাজ করার চেষ্টা করে প্রত্যেক দেশ নিয়ে। কখনো কখনো তাদের ব্যাপারে পক্ষপাতিত্বের অভিযোগ থাকে, আছে, এবং সব ক্ষেত্রে তারা নিরপেক্ষ নয়, এ কথা ঠিক। তারপরেও আমরা সামগ্রিক চালচিত্র থেকে যা বুঝতে পারি, জানতে পারি, এবং বাংলাদেশের পত্রপত্রিকায় এ সমস্ত সম্পর্কে নানান কথা আছে। কিছু কিছু গুমের ঘটনা যে ঘটেছে তা তো পরিষ্কার। এই অবস্থায় নতুন করে যে অভিযোগ এসেছে যে সরকারের পক্ষ থেকে গুমের ঘটনার শিকার ব্যক্তিদের আত্মীয় স্বজনকে, মানবাধিকার কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে, এই ধরনের অভিযোগ যদি সত্যি হয়ে থাকে তাহলে আমাদের দেশের জন্য, জনগণের জন্য এবং গণতন্ত্র ও মানবাধিকারের জন্য সেটি অশনি সংকেত। একটি দেশের মানুষের প্রধান আশ্রয়স্থল থাকে সরকার, কিন্তু যখন দেশের মানুষ সরকারের কাছে সেই নিরাপত্তা না পায় তখন আর তাদের যাবার কোনো জায়গা থাকে না। আমার মনে হয় এই বিষয়টি সরকার বিশেষভাবে স্মরণ রাখতে পারে।
আমেরিকা ও ইউরোপের কারণে ইউক্রেনে বেসামরিক মানুষের প্রাণহানি হচ্ছে, একথা বলেছেন প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। একথার কি ব্যাখ্যা থাকতে পারে?
জি, দিমিত্রি পেসকভ যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের ব্যাখ্যায় আমি যা বুঝি সেটি হচ্ছে এই যে ইউক্রেনে রাশিয়া যে সামরিক অভিযান চালিয়েছে তার মূল কারণ হচ্ছে ইউরোপ এবং আমেরিকার ভূমিকা। অর্থাৎ ইউরোপ এবং আমেরিকা ইউক্রেনকে নেটো জোটে নেয়ার চেষ্টা করেছে বহুদিন ধরে, এবং রাশিয়া সেখানে বাধা দিয়ে আসছে। একটা পর্যায়ে এসে রাশিয়া কিন্তু খুব যৌক্তিকভাবে আমেরিকা এবং নেটো জোটের কাছে বা পশ্চিমা দেশগুলোর কাছে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছিল, এবং এই ব্যাপারে তারা চিঠি দিয়েছিল, বেশ কয়েকটা দফা দিয়ে চিঠি দিয়েছিল। সেই চিঠির কোনো মূল্য আমেরিকা, নেটো জোট এবং পশ্চিমা দেশগুলোর কাছে হয়নি। তারা রাশিয়ার দাবির প্রতি কোনো রকমের ভ্রুক্ষেপ না করে বরং অনেকটা অপমান করার মতো করে বলেছিল যে এই সমস্ত দাবি নিয়ে কথা হবে না, কথা হবে অন্য কিছু নিয়ে। সেই জায়গা থেকে রাশিয়ার নেতারা, বিশেষ করে প্রেসিডেন্ট পুতিন, তিনি অ্যাডামেন্ট হয়ে যেতেই পারেন, এবং ইউক্রেনের চাওয়া পাওয়া ছিল যে তারা নেটো জোটে যোগ দিবে, এবং নেটো জোটে যোগ দিলে রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত হয় না এবং সেই গ্যারান্টিও দিতে রাজি নয় তারা। তার মানে রাশিয়া যে কথা বলছে যে ইউক্রেনকে নেটো জোটে অন্তর্ভুক্ত করলে রাশিয়ার নিরাপত্তা বিঘ্নিত হবে, এই কথা সত্য প্রমাণিত হয়ে গেল রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করার দাবি মেনে না নেওয়ার ফলে। এই প্রেক্ষাপটে পুতিন ইউক্রেনে সামরিক অভিযান চালিয়েছেন, এবং তার বক্তব্য ছিল বা তার মনোভাবটাই এই যে এই ইউক্রেন যেহেতু আমেরিকাকে বা নেটো জোটকে ডেকে এনে মূলত রাশিয়াকে সাহায্য করার চেষ্টা করছে, সেক্ষেত্রে এই ইউক্রেনকে সোজা করতে পারলে নেটো জোট আর এখানে আসবে না, ব্যাপারটা এইরকম। এই জায়গা থেকে প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের সামরিক অভিযান চালিয়েছেন, এবং এই সামরিক অভিযানের প্রেক্ষাপটে সেখানকার বেসামরিক লোকজন যা কিছু মারা যাচ্ছে মূলত এই কারণে, এবং এর জন্য ডেফিনেটলি ইউরোপ এবং আমেরিকা দায়ী, নেটো জোট দায়ী, এতে আমার ব্যক্তিগতভাবে কোনো সন্দেহ নেই।
জনাব শাহজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি, জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। অসতর্কতায় ক্ষেপণাস্ত্র উড়ে গিয়েছিল পাকিস্তানে, সংসদে বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ। আনন্দবাজার পত্রিকার এই খবরে লেখা হয়েছে, ভারতীয় সেনার ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে পাকিস্তানের মাটিতে আশ্রয়ে পড়ার ঘটনা নিয়ে সংসদে বিবৃতি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আজ রাজ্যসভায় তিনি বলেন, অসতর্কতাবশত ঘটে যাওয়া ওই ঘটনাটি সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে, এ বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী সেই সঙ্গে সংসদকে আশ্বস্ত করে বলেন, আমাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অত্যন্ত নির্ভরযোগ্য এবং নিরাপদ। হিজাব নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ, এবার সুপ্রিম কোর্টে মুসলিম পড়ুয়ারা। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের হিজাব পরা নিয়ে তৈরি হওয়া যাবতীয় বিতর্কে জল ঢেলে ঐতিহাসিক রায় দিয়েছে কর্ণাটক হাইকোর্ট। শিক্ষাঙ্গনে হিজাব নিষিদ্ধ করার বিরুদ্ধে যে সমস্ত আবেদন জমা পড়েছিল মঙ্গলবার তা খারিজ করে দিয়েছে আদালত। এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ উদুপি কলেজের পড়ুয়ারা। শীর্ষ আদালতে কর্মরত এক আইনজীবী আনাস তনবীর টুইট করে একথা জানিয়েছেন। আজ সকালে হাইকোর্ট রায় দিতেই সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেন পড়ুয়ারা। তিনি আরও লেখেন, এই মেয়েরা আদালত ও সংবিধানের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছে। বাড়ছে কোভিড গ্রাফ, লকডাউনের কোপে 3 কোটি চীনা, বিপাকে অর্থনীতি। আজকালের এক খবরে লেখা হয়েছে, কোভিড গ্রাফ বেড়ে যাচ্ছে। মঙ্গলবার গোটা দেশে নতুন করে আক্রান্ত 5,280 জন, গতকালের থেকে দ্বিগুণ। তাতেই কপালে ভাঁজ পড়েছে সরকারের। জিরো কোভিড পরিকল্পনা মেনে এগোলেও লাভ হচ্ছে না, ওমিক্রন ভেস্তে দিয়েছে সব ছক। একের পর এক প্রদেশ এবং শহরে লকডাউন। মঙ্গলবার লকডাউনে বন্দী জীবন কাটাচ্ছেন 3 কোটি নাগরিক। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন। অনুষ্ঠানের শুরুতে ভুল ঘোষণা দেয় আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন গল্প ও প্রবাদের গল্প।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের পশ্চাৎ গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও হাজির হয়েছি আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আজকের আসরে আমরা শুনব চমৎকার একটি প্রবাদের গল্প। প্রবাদটি হল, শাহ দিলেও খান দেয়নি। গল্পটি এরকম, করিম খান জান্দ নামে ইরানি এক খান ছিলেন। তিনি রাজকোষের ব্যাপারে যথেষ্ট সচেতন ছিলেন। জনগণের আমানত যেমন অপচয় করতেন না, তেমনি বাদশাহদের মতো দানবীর ছিলেন না। সে কারণে তার আশেপাশে যারা ছিল তাদেরকে রাজকোষের অর্থ খামোখা দান করে দয়ালু শাসতেন না, কেননা রাজকোষের মালামাল ছিল পুরো দেশের মানুষের আমানত।
করিম খানের এক মন্ত্রী ছিলেন শেখ আলী খান নামে। তিনি নিজেও এ ব্যাপারে খুব সচেতন ছিলেন। বাদশার দরবারে যেন বেহুদা কোনো খরচ না হয় সেদিকে তিনিও লক্ষ্য রাখতেন। সাধারণত যে কোনো বাদশার দরবারে সঙ্গীতশিল্পী থাকতেন, কবিরা থাকতেন, থাকতেন জাদুশিল্পীও। তারা বিনোদনের ব্যবস্থা করে বাদশাকে প্রফুল্ল রাখতেন। কিন্তু করিম খান জান্দের দরবারে এদের কেউই ছিলেন না। কেবল এক কবি ছিলেন যিনি বাদশাহ জাঙ্গকে মনে প্রাণে ভালোবাসতেন এবং বাদশাহর দরবারে যাওয়া আসা করতেন। এর পরের গল্প শুনব মিউজিক বিরতির পর। আপনারা সঙ্গে আছেন, যথারীতি এই প্রত্যাশা রইল।
মাঝের সাঝে ওই কবি করিম খান জান্দের উপস্থিতিতে দরবারে যেতেন এবং তাকে কবিতা শোনাতেন। করিম খান অবশ্য কবিতা শোনানোর জন্য কবিকে কোনো টাকা পয়সা দিতেন না। এ কারণে কোনো কবি বাদশাহ দরবারে যেতে উৎসাহ বোধ করতেন না। একদিন অদ্ভুত এক ঘটনা ঘটে গেল। ওই কবি যথারীতি করিম খান জান্দকে কবিতা শোনালেন। কবির কবিতা শোনার পর বাদশাহ করিম খান তার মন্ত্রী শেখ আলী খানকে বললেন, এই কবিকে 1000 সোনার কয়েন পুরস্কার হিসেবে দিয়ে দাও। শেখ আলী খান এবং কবি দুজনেই বাদশাহর আদেশ শুনে থমকে গেলেন। করিম খান আজ পর্যন্ত কোনো কবিকে কবিতা শোনানোর জন্য কোনো টাকা পয়সা কিংবা কোনো পুরস্কার দেননি। তবে কবি ভীষণ খুশি হয়ে গেলেন। কবি তাঁর আসন থেকে উঠে বাদশাহর মন্ত্রী শেখ আলী খানের কাছে গিয়ে তাঁর হাত থেকে পুরস্কার গ্রহণ করলেন।
কিন্তু শেখ আলী খান জানতেন না বাদশাহ কি মনে করে এই পুরস্কার দেওয়ার আদেশ দিলেন। সেজন্য শেখ আলী খান একটা অজুহাত তৈরি করার চেষ্টা করলেন। তিনি কবিকে বললেন, আমি এখন রাজকোষের হিসেব নিকেশ নিয়ে ব্যস্ত আছি, এখন যাও পরে এসো। কবি তার সব সুলভ সাদাসিধে ভঙ্গিতে বলল, ঠিক আছে। এই বলে কবি সেদিন দরবার থেকে চলে গেল। এক সপ্তাহ পর আবার এলো শেখ আলী খানের কাছে বাদশাহর দেওয়া পুরস্কার 1000 সোনার কয়েন গ্রহণ করতে। কিন্তু এদিনও শেখ আলী খান কবিকে কোনো কিছু দিল না। অগত্যা কবি খালি হাতেই ফিরে গেলেন। এভাবে দীর্ঘদিন শেখ আলী খান কবিকে দেওয়া বাদশাহর পুরস্কার বুঝিয়ে দিলেন না। কেন, সেই গল্প শুনব মিউজিক বিরতির পর। সঙ্গে আছেন আশা করছি।
শেখ আলী খান রাজকোষের সম্পদ এভাবে কাউকে দিয়ে দেওয়া উচিত বলে মনে করলেন না। সে কারণে শেখ ভাবলেন, এভাবে বারবার ঘুরালে কবি একসময় ক্লান্ত, শ্রান্ত আর বিরক্ত হয়ে যাবে এবং পুরস্কারের অর্থ নিতে আর তার কাছে ধরনা দেবে না। মন্ত্রীর ধারণা ঠিকই হলো। তবে কবিও নাছোড় বান্দা। তিনি করিম খান জান্দের দরবারে গিয়ে তাকে পুরস্কার না দেওয়ার কথাটা বাদশাহকে জানিয়ে দিলেন। কবির কথা শুনে বাদশাহ তার মন্ত্রী শেখ আলী খানকে ডেকে পাঠালেন। মন্ত্রীকে বাদশাহ বললেন, তুমি যে এভাবে কবিকে কষ্ট দিয়েছ ঠিক করনি, যাও কবিকে এখন 1000 পরিবর্তে 2000 সোনার কয়েন দাও। শেখ আলী এভাবেই ভাবতে পারছিলেন না যে এরকম হিতে বিপরীত হবে। তিনি তো 1000 সোনার কয়েন দেওয়াটাকেই অনেক বেশি বলে মনে করছেন। সুতরাং তিনি বাদশাহর আদেশকে খুব একটা গুরুত্ব দিলেন না।
তিনি বাদশাহর আদেশ শুনে কিছুই বললেন না, তবে কবিকেও কিছুই দিলেন না। কবি আগের মতোই শেখ আলী খানের কাছে পুরস্কার নিতে বারবার গেলেন এবং বারবারই না পেয়ে ফিরে গেলেন। এই ঘটনা চলতেই থাকল। কবির ভাগ্যেও কিছুই জুটল না। একদিন পুরস্কারের কয়েন নিতে এসে মন্ত্রীর কাছে কবি খুব অপদস্থ হলেন। কবির খুব রাগ হলো, একেবারে চিৎকার করে মন্ত্রীকে বলে উঠল, এসব কি হচ্ছে? বাদশাহ দান করলেন আর মন্ত্রী দানের কয়েন দিচ্ছেন না? তুমি কেন শাহের দেওয়া পুরস্কার দিচ্ছ না আমাকে, আমার আহত জীবনের চিকিৎসা করতে? কবির এই সোচ্চার দাবি বাদশাহ করিম খান জান্দের কানে গেল। বাদশাহ তার মন্ত্রীকে ডেকে বললেন, আল্লাহর এই বান্দাকে তুমি বিরক্ত করছো কেন? কেন তাকে তার পুরস্কার বুঝিয়ে দিচ্ছ না? এই প্রশ্নের উত্তর শুনব মিউজিক বিরতির পর। সঙ্গেই থাকুন।
শেখ আলী খান এবার কথা বলার সুযোগ পেয়ে গেলেন। বাদশাকে তিনি বললেন, আপনার জন্য আমার জান কোরবান হে বাদশাহ। আপনি তো অন্যান্য বাদশার মতো ছিলেন না, খামোখা রাজকোষের আমানতের অপচয় করতেন না। হঠাৎ এমন কি ঘটে গেল যে আপনি পাল্টে গেলেন? বাদশাহ বললেন, এখনও আমি দেশের রাজকোষের অর্থ অপচয় করতে পছন্দ করি না। বাদশাহ আরও বললেন, আমি চাই না ওই আমানতের খেয়ানত হোক, কিন্তু আমি জানি এই কবির না ঘর আছে না জীবন জীবিকা আছে, সেজন্য আমি চাচ্ছি রাজকোষের অলস অর্থ থেকে এই কবিকে কিছু দেব। ওই অর্থ দিয়ে সে তার ঘর বাড়ি বানাবে, জীবন সাজাবে, আর ঘর বানাতে অনেক লোককে কাজে লাগাবে, তাদেরও জীবন জীবিকার ব্যবস্থা হবে এই অর্থ দিয়ে। এ কাজের মাধ্যমে রাজকোষের অলস অর্থ চক্রাকারে ঘুরবে।
এরপর কবিকে ডেকে বললেন, আপনার পুরস্কারের পরিমাণ 5 গুণ বেড়ে গেছে। যান খানের কাছ থেকে আপনার পুরস্কারের 5,000 সোনার কয়েন বুঝে নেন। কবি বাদশার কথা মতো মন্ত্রী শেখ আলী খানের কাছে গেল পুরস্কারের অর্থ বুঝে নিতে। খান এবার আর আগের মতো কবিকে ঘুরালেন না, তার পুরস্কারের 5,000 সোনার কয়েন তাকে সসম্মানে বুঝিয়ে দিলেন। এই ঘটনার পর থেকে যখনই কোনো অধীনস্থ কর্মকর্তা ঊর্ধ্বতনদের দেওয়া পুরস্কার বা দানের অর্থ বুঝিয়ে দিতে গড়িমসি করত, বলে উঠত, শাহ দিলেও খান দেয়নি। তো শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের প্রবাদের গল্প। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
গল্প ও প্রবাদের গল্প অনুষ্ঠানটি শুনলেন। এবারে সংক্ষিপ্ত সংবাদ। ইউক্রেন সংকটের সঙ্গে ভিয়েনা সংলাপের কোনো সম্পর্ক নেই, রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা। ইরানের ফোর্দো পরমাণু স্থাপনায় মোসাদের পরিকল্পনা নৎসাত করল IRGC। ইরাকে 2 মোসাদ কর্মকর্তা নিহত। মুসলিম নারীদের হিজাব পরা বাধ্যতামূলক, ধর্মীয় অনুশীলন নয় বলে ভারতের আদালতের রায়, বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া। বাংলাদেশে ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপ জানাতে হাইকোর্টের নির্দেশ। হোসনি দালানে মামলার রায়ে মিশ্র প্রতিক্রিয়া। শ্রোতাবন্ধুরা, আর এরই সঙ্গে শেষ হচ্ছে আমাদের সান্ধ্য অধিবেশন। আপনারা ভালো ও সুস্থ থাকুন। খোদা হাফেজ। Thank you.